আজকে তোমাদের জাতি ও উপাধি এটা নিয়ে আলোচনা করব। তোমাদের দেখবে জাতির উপর বা সামান্যের উপর সেকেন্ড যে নোটটা দিয়েছি সেখানে জাতি ও উপাধি এই দু ভাগে ভাগ করা হয়েছে সামান্যকে, এই বিষয়ে আলোচনা আছে। তোমরা নোটটা খুলে দেখো। সামান্য যেটাকে আমরা আগে আলোচনা করেছি, সামান্য বলতে সমান ধর্ম, এবং যে কোনো সমান ধর্মকে আমরা সামান্য বলতে পারি না, যা নিত্য এবং অনেক ও সমবেত তাকে আমরা সামান্য বলি। এই সামান্যকে বা সমান ধর্মকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জাতি আর একটা হচ্ছে উপাধি। জাতি মানেই সামান্য, কিন্তু সমস্ত সামান্য বা সমান ধর্ম, এখানে সামান্য বলতে কিন্তু আমরা সমান ধর্ম কমন ক্যারেক্টারিস্টিক করতে বলছি, সমান ধর্ম জাতি নয়। এই জাতি হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য দরকার আমি আগেই আলোচনা করেছি। এরা বলেছেন যে এই যে সামান্য বা অনুগত ধর্ম বা কমন ক্যারেক্টারিস্টিক আমরা যেটাকে বলি, তাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে উপাধি। যেটা নিত্য, যে সমান ধর্ম নিত্য এবং অনেক ও সমবেত, যা আমরা আগেই লক্ষণে বলেছি, তা হলো জাতি। কিন্তু যে অনুগত ধর্ম নিত্য নয় বা অনেক ও সমবেত নয়, তা হলো উপাধি। উপাধিকে আমরা আরেকভাবে বলতে পারি যে উপাধি হলো বস্তুর আগন্তুক ধর্ম। আগন্তুক ধর্ম বলতে কাকে বুঝি? যেমন আমি এখানে যে উদাহরণটা দিয়েছি সেটা হলো যে ধরা যাক যে রাম শ্যাম যদু মধু প্রত্যেকেই রান্না করে, রাঁধুনি, তাহলে তাদের রাঁধুনিত্ব ধর্মটা আছে। আমি এখন বলতে পারি যে রাঁধুনিত্ব ধর্ম এটা কি জাতি? এটা জাতি নয়, এটা উপাধি। তার কারণ কি? তার কারণ এটা কিন্তু তাদের স্বাভাবিক ধর্ম নয়। তারা রাঁধুনিত্ব মানে তারা ধরা যাক কোনো এক সময় রাঁধুনি পেশাটা ছেড়ে দিল, রাঁধুনিত্ব ত্যাগ করলেও তারা কিন্তু থাকবে, তাদের অস্তিত্ব থাকবে। কিন্তু ধরা যাক মনুষ্যত্ব ত্যাগ করে তো তারা থাকতে পারবে না। এই মনুষ্যত্বটা হচ্ছে জাতি এবং এই রাঁধুনিত্ব বা পাচকত্ব যেটা আমি বলেছি সেটা হলো উপাধি। এখন কতগুলো ধর্ম আছে যাকে আপাত দৃষ্টিতে জাতি বলে মনে হয় কিন্তু আসলে তা জাতি নয়, এগুলোকে বলা হয় জাতি পাথক। অর্থাৎ কতগুলো সমান ধর্ম আছে, কমন ক্যারেক্টারিস্টিক আছে, যেটাকে দেখলে আমাদের মনে হবে যে এটা বোধহয় জাতি, মানে সামান্য কিন্তু জাতি, কিন্তু আসলে এটা সামান্য বা সমান ধর্ম হলেও জাতি নয়, এইগুলোকে বলা হয় উপাধি হয়। এবং যার জন্য যে কারণে এগুলো জাতি হয় না, সেই কারণগুলোকে বলা হয় জাতি বাধক। মানে যে কারণের জন্য সমান ধর্ম জাতি হতে পারে না, সেই কারণগুলোকে বলা হয় জাতি বাধক। কটা আছে? ছটা জাতি বাধক আছে। দেখো, ব্যক্তির অভেদ আছে, তুল্যত্ব, সাংকর্য, অনবস্থা, রূপহানি ও অসম্বন্ধ। প্রথম যেটা আলোচনা করব সেটা হলো ব্যক্তির অভেদ। আমরা আগেই বলেছি নিত্যত্বে সতি অনেক সমবেতত্বম, এটা হচ্ছে সামান্যর লক্ষণ। অর্থাৎ সামান্য বা জাতি যেটা হবে সেটা কিন্তু নিত্য হবে এবং অনেকে সমবায় সম্বন্ধে থাকবে। ধরা যাক কোনো ধর্ম সমবায় সম্বন্ধেই রয়েছে কিন্তু একটা আধারে রয়েছে, তাহলে সেটাকে কি আমি জাতি বলতে পারি? সেটা কিন্তু জাতি বলা যায় না। জাতি মানেই যেটা নাকি অনেকে থাকে। সেই কারণেই আমরা আকাশত্ব, কালত্ব, আকাশ তো একের বেশি নয়, কাল কিন্তু এক। এই আকাশত্ব এটা সমান ধর্ম, আকাশত্ব আকাশেই থাকে এবং সমবেত থাকে, তা সত্ত্বেও জাতি নয়, কারণ এটা একবৃত্তি। তাহলে ব্যক্তির অভেদ যদি হয়, তার মানে এক অভিন্ন ব্যক্তি, মানে ব্যক্তি যদি এক হয়, তাহলে তার সমান ধর্মকে, তার ধর্মকে আমরা কখনোই জাতি বলতে পারব না। কি কারণে বলতে পারবো না? না, ব্যক্তির অভিন্নতার জন্য। দ্বিতীয় যেটা সেটা হলো তুল্যত্ব। দুটো ধর্মে যদি একই অধিকরণ হয় তাহলে ওই দুটো ধর্মকেই জাতি বলা যায় না। দুটি জাতি তখনই ভিন্ন হবে যখন তাদের আশ্রয় ভিন্ন হবে। কথাটার মানে কি? ধরা যাক দুটো ধর্ম, কিন্তু তাদের অধিকরণ এক। যেমন এখানে যেটা উদাহরণ দেওয়া হয়েছে, ঘটত্ব আর কলসত্ব। ঘট আর কলস তো এক, যাকেই ঘট ঘট বলি তাকেই কলসি বলি। তা ঘটত্ব যেখানে আছে কলসত্ব সেখানে আছে, তাহলে কি ঘটত্ব একটা জাতি, কলসত্ব আরেকটা জাতি? আমরা কিন্তু তা বলবো না, যেহেতু তাদের তুল্য অধিকরণ মানে একই অধিকরণ বা একই আশ্রয়, সেই জন্য তুমি দুটোর মধ্যে একটাকে জাতি বলে গণ্য করতে পারো, কিন্তু দুটোকে করতে পারো না। তাহলে কি কারণে করতে পারলে না? কারণ দুটোর অধিকরণ এক। তুমি হয় বলবে ঘটত্ব জাতি অথবা বলবে কলসত্ব জাতি। তৃতীয় যেটা, সেটাকে বলা হচ্ছে, তৃতীয় জাতিবাদককে বলা হচ্ছে সাংকর্য। যদি দুটি ধর্ম পরস্পরের অভাবের অধিকরণে থাকে, মানে একটা দুটো ধর্ম একটা যেখানে আছে আরেকটা সেখানে থাকে না, ধরা যাক এ আর বি, এ যেখানে আছে বি থাকবে না, বি যেখানে আছে এ থাকবে না, আবার এক অধিকরণেও থাকে, কোথাও কোথাও আবার এ আর বি একসাথেও থাকে, তাহলে সংকর হবে। মানে এ এর অভাবের অধিকরণে বি থাকে, বি এর অভাবের অধিকরণে এ থাকে, আবার কোথাও কোথাও এ আর বি একসাথেও থাকে। এখানে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে তা হলো ভূতত্ব ও মূর্তত্ব। ভূতত্ব কোথায় থাকে তোমরা জানো? পঞ্চভূত আমরা জানি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতকে বলা হয়, পঞ্চভূতে থাকে ভূতত্ব। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এদের অনুগত ধর্ম হলো ভূতত্ব। মূর্তত্ব কোথায় থাকে? সকল মূর্ত দ্রব্যে থাকে। এখন যেখানে ভূতত্ব থাকে না সেখানে মূর্তত্ব থাকে। যেমন একটা এক্সাম্পল বলছি, এই মন, মন হচ্ছে মূর্ত দ্রব্য, কিন্তু মন তো ক্ষিতিও নয়, অপও নয়, তেজও নয়, মরুতও নয়, বোমও নয়, কাজে ভূত দ্রব্য নয়। কাজে মূর্তত্বের ও মূর্ত ভূতত্বের অভাবের অধিকরণে মূর্তত্ব থাকছে। আবার ঠিক উল্টোটাও হয়, যেমন আকাশ ভূত দ্রব্য কিন্তু মূর্ত দ্রব্য নয়। আবার এমনও হয় যেখানে ভূতত্ব আর মূর্তত্ব একসাথে আছে, যেমন ঘট, ঘট ভূত দ্রব্য আবার মূর্ত দ্রব্য। তাহলে ভূতত্ব আর মূর্তত্ব কোনোটাকেই আমরা জাতি বলতে পারি না, কারণ এদের মধ্যে সাংকর্য আছে। যেখানে ভূতত্ব থাকে না সেখানে মূর্তত্ব থাকে, যেখানে মূর্তত্ব থাকে না সেখানে ভূতত্ব থাকে, আবার কোথাও কোথাও তারা একসাথেও থাকে। চতুর্থ জাতিবাধককে বলা হয় অনবস্থা। যদি জাতি স্বীকার করলে অনবস্থা দোষ হয়। অনবস্থা দোষ মানে তোমাকে স্বীকার, জাতি স্বীকার করলে, কোনো একটা জাতি স্বীকার করলে তার জাতি স্বীকার করতে হয়, তার জাতি স্বীকার করলে তার জাতি স্বীকার করতে হয়, তার জাতি স্বীকার করলে তার জাতি স্বীকার করতে হয়, এভাবে চলতেই থাকে, তাহলে অনবস্থা দোষ। যেমন ধরো ঘটত্ব একটা জাতি, পটত্ব একটা জাতি, কলসত্ব একটা জাতি, টেবিলত্ব একটা জাতি, তাহলে এই যে ভিন্ন ভিন্ন জাতি আছে, তুমি বলতে পারো এই জাতিগুলোতে আবার জাতিত্ব আছে, কারণ একাধিক জাতি আছে, সে জাতির ধর্ম জাতিত্ব, সেটা অনেক জাতিতে থাকে, অনেক বৃত্তি। কিন্তু জাতিত্বকে তুমি জাতি বলতে পারো না। কেন বলতে পারো না? জাতিত্ব যদি স্বীকার করো তাহলে তুমি, তারপরে আবার প্রশ্ন উঠবে, ঘটত্বে জাতিত্ব আছে, কলসত্বে জাতিত্ব আছে, আকাশত্বে জাতিত্ব আছে, তাহলে ঘটত্ব জাতিত্ব, কলসত্ব জাতিত্ব, আকাশত্ব জাতিত্ব, এদের আবার আরেকটা জাতি আছে, তার আবার একটা জাতি আছে, তুমি থামতে পারবে না। এই অনবস্থা দোষ যাতে না হয় তারা বলে দিলেন জাতির আর কোনো জাতি হয় না। অনবস্থা দোষের দোষটা হচ্ছে এড়ানোর জন্যই এটা বলা হলো। এখানে জাতিবাধক কোনটা? অনবস্থা। রূপহানি, রূপহানি কাকে বলে? যদি জাতি বলে কোনো অনুগত ধর্মকে যদি স্বীকার করা হয়, জাতি স্বীকার করলে কারুর যদি স্বরূপটাই বিনষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জাতি স্বীকার করা যাবে না। এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা তোমরা এখনো পড়নি, ন্যায় বৈশেষিকরা বিশেষ বলে একটি পদার্থকে স্বীকার করেছে, আমরা পরে আলোচনা করব সেটা। এই বিশেষ পদার্থের একটা লক্ষণ হলো, তাদের স্বরূপ হলো যে সেটা একটা থেকে আরেকটাকে ভিন্ন করে। বিশেষ মানে প্রত্যেকটা নিত্যদ্রব্যে তাকে একটা থেকে আরেকটাকে আলাদা করে, কখনো মিলিত করে না, খালি ভেদ করে। আর এই বিশেষ জাতিটা বিশেষটা সমস্ত নিত্যদ্রব্যে থাকে, কাজেই বিশেষ কিন্তু সংখ্যায় অনেক। যেমন ধরো পরমাণুগুলোতে প্রত্যেকটাতে বিশেষ রয়েছে, আকাশে বিশেষ আছে, কালে বিশেষ আছে, এরকম প্রতিটি নিত্যদ্রব্যে বিশেষ আছে। তাহলে এই যে সংখ্যায় অনেক বিশেষ, এই বিশেষগুলো থেকে আমরা একটা বিশেষত্ব জাতি স্বীকার করতে পারবো? তখন তার উত্তরে বলেছে যে বিশেষত্ব জাতি স্বীকার করলে কিন্তু বিশেষের স্বরূপটাই বিনষ্ট হয়ে যায়। কি করে বিনষ্ট হয়? কারণ বিশেষ মানে যা খালি ভেদ বুদ্ধির জনক হয়, যা খালি একটা আরেকটাকে আলাদা করে, কখনো একসাথে মেলায় না। বিশেষত্ব জাতি স্বীকার করলে কি হবে? তুমি অনেকগুলো বিশেষকে একটা ছাতার তলায় নিয়ে এলে, যাদের মধ্যে বিশেষত্ব জাতি আছে, তাহলে তুমি কি করছো? বিশেষগুলোকে এক করে ফেলছো, অর্থাৎ বিশেষ এখানে এক হয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ তো তা করে না, বিশেষের একটাই উদ্দেশ্য একটা থেকে আরেকটাকে আলাদা করে। তাহলে বিশেষটা আমরা বলতে পারি ন্যায়ের ভাষায় যে এটা কেবলমাত্র ব্যবৃত্ত বুদ্ধির জনক হয়। ব্যবৃত্ত বুদ্ধি মানে যেটা খালি ডিফারেন্সিয়েট করে, একটা থেকে আরেকটা আলাদা করে, কিন্তু অনুগত বুদ্ধির জনক হয় না, কখনো এক করে না। যে এই বিশেষ, যে বিশেষত্ব জাতি আছে সুতরাং এরা এক, এটা কিন্তু বিশেষ করে না। তাহলে বিশেষত্ব সামান্য স্বীকার করলে, জাতি স্বীকার করলে বিশেষের স্বরূপটা বিনষ্ট হয়। এই জন্য বিশেষত্ব বলে কোনো জাতি স্বীকার করব না, স্বরূপ নষ্ট হয় বলে এটাকে বলা হয়েছে রূপহানি। এর পরেরটা হলো অসম্বন্ধ। আমরা তো আগেই বলেছি নিত্যত্বে সতি অনেক সমবেতত্বম, অর্থাৎ সমান ধর্মটা যদি নিত্য হয় এবং অনেকের সমবায় সম্বন্ধে থাকে তবেই সেটাকে জাতি বলা যায়। কিন্তু যদি সমবায় সম্বন্ধে না থাকে তাহলে কিন্তু ওটা জাতি নয়। যেমন অভাবত্ব, অভাবত্বটা কি? ন্যায় বৈশিষ্ট্যটা তো অভাবকে একটা পৃথক পদার্থ মেনেছেন, আর অভাবের মধ্যে আবার অনেক প্রকার ভেদ করেছেন, প্রাগভাব, প্রধ্বংসাভাব, অত্যন্তাভাব, অনন্যাভাব, এগুলো আমরা সব পরে আলোচনা করব। কিন্তু এরকম নানা রকম অভাব মেনেছে। আবার তাছাড়াও তুমি দেখো প্রতিযোগী ভেদে অভাব ভিন্ন ভিন্ন হয়, কখনো বলছো ঘটাভাব, কখনো বলছো পটাভাব, কখনো বলছো চেয়ারের অভাব, কখনো বলছো টেবিলের অভাব। তাহলে এই যে এত অভাব আছে, তুমি বলতেই পারো যে অভাব, এতগুলো অভাবের মধ্যে অভাবত্ব জাতি আছে, কারণ এটা অনেক, অনেকের মধ্যে একটা সমান ধর্ম আছে অভাবত্ব, এটাও অভাব, এটাও অভাব, এটাও অভাব, তাহলে এদের একটা অনুগত বুদ্ধি হচ্ছে, তার জনক হচ্ছে অভাবত্ব। এই অবধি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অভাবত্ব আছে, কিন্তু অভাবত্বটাকে কি জাতি বলতে পারি? বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ অভাবত্ব অভাবে সমবায় সম্বন্ধে থাকে না। আমরা আগেই বলেছি যে সমবায় সম্বন্ধ কোথায় কোথায় থাকে, দ্রব্য আর গুণের মধ্যে থাকে, দ্রব্য আর কর্মের মধ্যে থাকে, দ্রব্য আর সামান্যের মধ্যে থাকে, নিত্যদ্রব্য বিশেষ অবয়ব অবয়বী, এছাড়া কোথাও সমবায় সম্বন্ধ থাকে না। অভাবে তাহলে অভাবত্ব সমবায় সম্বন্ধে থাকতে পারে না। যেহেতু সমবায় সম্বন্ধ নেই সেই জন্য অভাবত্বকে জাতি বলা হয় না। এখানে জাতিবাদক কোনটা? অসম্বন্ধ। তাহলে এই ছটি বৈশিষ্ট্য থাকলে সেক্ষেত্রে জাতি হয় না। এক যদি ব্যক্তির অভেদ থাকে, অথবা অধিকরণ, দুটো অধিকরণ যদি একই হয়, তুল্য হয়, যদি দুটো ধর্মের, দুটো সমান ধর্মের মধ্যে সাংকর্য থাকে, তারপর যদি জাতি স্বীকার করলে অনবস্থা হয়, জাতি স্বীকার করলে কারুর স্বরূপ নষ্ট হয়, এবং যদি সমান ধর্ম সমবায় সম্বন্ধে না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এগুলো জাতি নয়। এই ছটি হলো জাতিবাধক। এবার আরেকটা পয়েন্ট আমি বলি, যে জাতিকে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পরাজাতি আরেকটা হলো অপরাজাতি। পরাজাতি কাকে বলে আর অপরাজাতি কাকে বলে? পরাজাতি মানে সব থেকে সহজ করে আমি বলি, যার নাকি ব্যাপকতম, অর্থাৎ যে জাতিটা সমস্ত কিছুতে থাকে, সব কিছুর ব্যাপক। যেমন সত্তা, সত্তা মানে এক্সিস্টেন্স, তা তো যা আছে তার মধ্যেই সত্তা আছে, দ্রব্যে আছে, গুণে আছে, কর্মে আছে, সব কিছুতে সত্তা আছে, এই সত্তা হলো পরাজাতি। অপরাজাতি কোনটা? যা হচ্ছে একদম কম ব্যাপক, যা ব্যাপক সব কিছুর ব্যাপক হয় না, অল্প কিছুর ব্যাপক হয়, বেশি জিনিসেরই ব্যাপক হয়। যেমন ঘটত্ব, সত্তা যেমন সবেতে আছে, ঘটত্ব কোথায় আছে? সব দ্রব্যেও নেই, গুণকর্ম তো ছেড়ে দিলাম, সব দ্রব্যেও নেই, দ্রব্যের একটা অংশে আছে, এটা হলো অপরা। আরেক দল বলেছেন জাতি তিন রকম হতে পারে, পরা অপরা পরাপর। একটা হলো সর্বাপেক্ষা ব্যাপক, একটা হলো সব থেকে কম ব্যাপক, আর একটা হলো মধ্যবর্তী। সত্তা হলো পরা ব্যাপক, একদম কম ব্যাপক ধরা যাক ঘটত্ব, আর পরাপর কোনটা? দ্রব্যত্ব, সত্তার থেকে কম ব্যাপক কিন্তু ঘটত্বর থেকে বেশি ব্যাপক, এটা হলো পরাপর। তাহলে সামান্য এই সামান্য বা আলোচনার সময় আমরা সামান্য বা জাতি আলোচনার ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট আলোচনা করলাম? প্রথমত সামান্য হলো একটা পদার্থ ন্যায় বৈশেষিক স্বীকৃত সাতটা পদার্থের অন্যতম, তারা বস্তুবাদী দার্শনিক বস্তুবাদী দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে তারা সামান্যকে পৃথক পদার্থরূপে স্বীকার করেছেন। কারণ আমাদের যেমন দ্রব্যের গুণ জ্ঞান হয়, গুণের জ্ঞান হয়, কর্মের জ্ঞান হয়, ঠিক সেরকম সে দ্রব্যের যে সমান ধর্ম তারও জ্ঞান হয়, যারই জ্ঞান হয় তার অস্তিত্ব আছে, অতএব এই সমান ধর্মের অস্তিত্ব আছে, কাজে সামান্য অস্তিত্বশীল। এবার এই সামান্য বা জাতির লক্ষণ আমরা বললাম, নিত্যত্বে সতি অনেক সমবেতত্বম, এবং সেই লক্ষণটাকে আমরা কিন্তু কেন নিত্য বললাম, নিত্য না বললে কি হতো, কেন অনেকও বললাম, অনেক সমবেত বললাম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা আলোচনা করলাম। কেন নিত্য বলেছি, কেন অনেক এক সমবেত বলিনি, অনেক সমবেত বলেছি, কেনই বা আলাদা করে সমবেত বলেছি, সেগুলো আমরা আগে আলোচনা করলাম। এবং এগুলোর মধ্যে থেকে প্রতিটি যে কোনো একটা বৈশিষ্ট্য বাদ দিলে যে দোষ হবে, হয় অব্যাপ্তি দোষ, কখনো অতিব্যাপ্তি দোষ হবে, সেটা আমরা দেখিয়েছি। এবং তারপরে আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো যে জাতি আর উপাধি, অর্থাৎ যে কোনো সমান ধর্ম জাতি নয়, এটা প্রথম থেকেই বলা হয়েছে, যে কোনো সমান ধর্ম যদি জাতি না হয় তাহলে আমরা চিনব কি করে কোনটা জাতি কোনটা জাতি নয়? তখন এরা বললেন যে ছটা বৈশিষ্ট্য আছে যা নাকি জাতি বাধক, যা জাতি হতে বাধা দেয়। সেই ছটা বৈশিষ্ট্য মাথায় রাখলেই আমরা বুঝব যে কোন কোন সমান ধর্ম জাতি, কোন কোন সমান ধর্ম জাতি নয়। তখন এবার আমরা ওই ছটা বৈশিষ্ট্যকে আলাদা করে আলোচনা করলাম, এবং তারপরে জাতির প্রকারভেদ। মাঝে আমি আরেকটা জিনিসও আলোচনা করেছি, সেটা হচ্ছে জাতি বা সামান্যকে স্বীকার করব কেন, ন্যায় বৈশেষিকরা কোন যুক্তিতে জাতি বা সামান্যকে স্বীকার করেছেন, সেটাও আমরা আলোচনা করেছি। এই চারটে পয়েন্ট, জাতি বা সামান্যের লক্ষণ, কেন জাতি বা সামান্যকে স্বীকার করা হয়েছে, জাতি বাধক বলতে কাদের বুঝি, কি কি জাতি বাধক, বা জাতি ও উপাধির মধ্যে কি কি পার্থক্য, এবং জাতিকে কভাগে ভাগ করা যায় ও কি কি, এই যে চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্ট জানলেই তুমি জাতি বা সামান্য সম্পর্কে একটা ধারণা পাবে। এইবার আমার নোটসের সঙ্গে এই দুদিন যে লেকচার দিলাম এই দুটো লেকচারকে মিলিয়ে দেখো, দেখো বুঝতে পারো কিনা, কোথায় অসুবিধে হচ্ছে, এবং বোঝো, বুঝলেও কমেন্টে লেখো, না বুঝলেও কমেন্ট লেখো। তোমরা যদি কমেন্ট না করো, আমি বুঝতেই পারছি না তোমরা কতজন দেখছো কতজন দেখছো না। কাজেই এই কমেন্ট করো যে বুঝেছো কি বোঝোনি, ঠিক আছে।